এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান আকিদা ও মতাদর্শে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে যথার্থ আকিদার উপরে ইস্তিকামত দান করুন। আর আকিদার বিষয়ে যে জিনিসগুলো জানা বোঝা জরুরি হয়ে যায়, জি হ্যাঁ, আকিদার বিষয়সমূহ মৌলিক বিষয় হয়ে থাকে। আকিদা যথার্থ তো তারপরে আমলের কথাসমূহ, তার যথার্থতা, তার উপর পুরস্কার সওয়াব, এই সমস্ত বিষয়াদি। যদি আপনার আকিদাই নষ্ট হয়ে যায়, আর মাযাল্লা আকিদা যদি এই পর্যায়ে নষ্ট হয়ে যায় যে দ্বীনের কোনো জরুরি বিষয়ে কোনো অস্বীকৃতি চলে আসে, কিংবা দ্বীনের জরুরি বিষয়সমূহের প্রতি তো অস্বীকার আসে না, কিন্তু আহলে সুন্নতের যে বিষয়সমূহ জরুরি হয়ে থাকে তার মধ্যে কোনো একটি অস্বীকার করলে, দিনের জরুরি বিষয়ের কোনো একটিতে যদি অস্বীকৃতি চলে আসে, ব্যক্তি কাফের হয়ে যাবে। আর আহলে সুন্নতের জরুরি বিষয়সমূহের মধ্যে কোনো একটিকে অস্বীকার যদি ব্যক্তি করে ফেলে তো তাকে গোমরা এবং নষ্ট দিনদার বলা হয়, অর্থাৎ আহলে সুন্নত বহির্ভূত এবং গোমরা তাকে বলা হবে। আমাদের আকীদা এবং মতাদর্শ এগুলো পরিপূর্ণরূপে এমনিতেই হওয়া এবং তার উপরে আকীদা রাখা, এগুলো এমনিতে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর 1400 বছর হয়ে গেছে, আর 1500 হিজিরি চলমান, আলহামদুলিল্লাহ আহলে সুন্নতের আকীদা তেমনই রয়েছে। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন, অতপর সাহাবায়ে কেরামের পরে যে পদ্ধতিতে এগুলো চলে এসেছে, সে আকিদার উপরে আলহামদুলিল্লাহ, সেই দলিল সমূহের উপরে, সেই মতাদর্শের উপরে আহলে সুন্নত ওয়াল জামাত এটা কায়েম রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে তার উপর ইস্তিকামত দান করুন। দর্শকবৃন্দ, গত প্রোগ্রামে আমরা কবরের জীবন নিয়ে কি আকিদা আমাদের হওয়া উচিত তার উপর আমরা আলোচনা করেছি, আর গুরুত্বপূর্ণ আলোচনা করেছি যে আলমে বরজখ কাকে বলে, আর আলমে বরজখের মধ্যে কোন কোন অবস্থাকে মৃত ব্যক্তির অতিক্রম করতে হবে, আর কার জন্য বরজখের জীবন সেটা এক ধরনের জান্নাতি জীবন হয়ে যাবে, আর কোন এমন লোক যে যাদের জন্য সেই কবরের জীবন জাহান্নামে পূর্ণ জীবন হয়ে যাবে। বরজখি জিন্দেগি অর্থাৎ কবরকে বলা হচ্ছে এখন মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এই সমস্ত যে অবস্থা রয়েছে, আর এই সমস্ত যে সময় রয়েছে এটাকে আলমে বরজখ বলা হয়ে থাকে। তো আলমে বরজখের বিষয়ে আকিদা আমরা শুনেছি, আর আজ ইনশাআল্লাহুল আজিজ আমরা তারপরে, অর্থাৎ হাশর রয়েছে, পুনরুত্থান রয়েছে, আর কিয়ামত যখন কায়েম হবে সব বস্তু ধ্বংস হয়ে যাবে, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। যে কেউ যে কোনো মাজহাবের সাথে সংযুক্ত থাকুক, যে কোনো ফিরকার সাথে সম্পর্ক রাখেন, যে কোনো ধরনের ব্যক্তি হোক, কিন্তু সেই মৃত্যু এটাকে অস্বীকার করে না, অর্থাৎ মৃত্যুকে অস্বীকার করা যায় না। এটি এমন একটি বাস্তবতা আর আবশ্যকীয় হাকিকত যে এটার জন্য না কেউ অধিক তবিল অর্থাৎ লম্বা কোনো দলিলের প্রয়োজন, না এটার জন্য কোনো এমন প্রমাণ দরকার যার পরে এই কথা তার বুঝে আসবে। মৃত্যু এটি বাস্তব, মৃত্যু বাস্তব, হ্যাঁ এটি আলাদা বিষয়। মুসলমানদের আকিদা মৃত্যুর সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে যখন তার টাইম পিরিয়ড পূর্ণ হয়ে যাবে তার মৃত্যু চলে আসবে, আর এটা মিন জানিবিল্লাহ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ইরশাদ হচ্ছে, মাহবুব আপনি বলে দিন, নিঃসন্দেহে সে মৃত্যু যেখান থেকে তোমরা পালিয়ে বেড়াও সেটা তোমাদের কাছে অবশ্যই আসবে, সেটা অবশ্যই তোমাদেরকে তার সাথে সাক্ষাৎ হবে, অর্থাৎ মৃত্যু আসবে, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। আলিমুল গায়ব ওয়া শাহাদা, সব গায়েব হাজির যিনি জানেন সে আলিমুল গায়ব, আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, নিয়ে যাওয়া হবে, আর তিনি তোমাদেরকে বলে দিবেন যা কিছু তোমরা করো। আইনামা তাকুনু ইউদরিককুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বললেন, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে, যদিও বা বড় বড় প্রাচীরের মধ্যেও চলে যাও মৃত্যু তোমাদের কাছে আসবে। তো একটি হচ্ছে যেটা সাধারণ মানুষ, মৃত্যু চলে আসছে, জন্ম লাভ করছে, মৃত্যুও চলে আসছে, অর্থাৎ মুসলমান একটি আকীদা এবং মতাদর্শের ভিত্তিতে তার মৃত্যু হয়, কাফের এটাকে বলে এক্সপায়ার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তো এই ভিত্তিতে তারা মৃত্যুকে মানে। তো মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না, মৃত্যুকে সবাই মেনে নেয়, মৃত্যুকে সবাই মানে। কিন্তু মুসলমানদের আকীদা যেটা আল্লাহর পক্ষ থেকে এটার সময় নির্ধারিত, না সেই সময়ের আগে হবে, না সেই সময়ের পরে হবে, না এক সেকেন্ড আগে, না এক সেকেন্ড পরে, মৃত্যু বাস্তব, মৃত্যু আসলেই বাস্তব। তো যেই মৃত্যুবরণ করেন তিনি কবরে জিন্দেগিতে চলে যান, কিন্তু একটি সময় এমন আসবে যে একেবারে সবাই, এই সমস্ত বস্তু শেষ হয়ে যাবে, আর অতঃপর তারপরে হাসর অর্থাৎ উত্তোলন করা হবে, কবর থেকে বের করে আনা। এখন এই যে বিষয় সংগঠিত হবে তার আগেও কিছু এমন আলামত, কিছু এমন নিদর্শন, সেগুলো প্রকাশ পাবে, যেগুলোকে কিয়ামতের নিদর্শন বলা হয়, কিংবা কিয়ামতের বড় নিদর্শন হিসেবে যেগুলোকে ব্যাখ্যা করা হয়, সেই সময়গুলো যার পিরিয়ড চলে আসবে এবং সেই অনুযায়ী সেগুলো প্রকাশ হতে থাকবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি নিদর্শনের বিষয়ে আমাদেরকে বলে দিয়েছেন, কুরআন কিছু নিদর্শন বলে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কিছু বিষয় ঘোষণা হয়েছে আর তিনি বলে দিয়েছেন, সেই নিদর্শন এবং আলামতগুলো বলে দিয়েছেন। আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। ইরশাদ করলেন, জমিনে যা কিছু রয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাবে, জমিনে যা কিছু রয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, আর বাকি থাকবে তোমার রবের জাত, আজমত এবং বুজুর্গিপূর্ণ, অর্থাৎ বাকি থাকবেন শুধুমাত্র সেটা আল্লাহ রব্বুল আলামিনের জাত, রব তাবারক ওয়া তাআলা, তিনি অবশিষ্ট, বাকি রাখি ফানা হয়ে যাবে, অর্থাৎ এই বিষয়গুলো অবশ্যই শেষ হয়ে যাবে। তো মুদ্দা কথা হচ্ছে, নিঃসন্দেহে একটি সময় এমন আসবে যে যাতে জমিন, আসমান, মানুষ, জিন, মালাইকা অর্থাৎ ফেরেশতা, এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আর বাকা আল্লাহ রাব্বুল আলামিন, বাকা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরআনে পাকের আরেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। ইরশাদ করলেন, উনি ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের যোগ্য উনি ছাড়া আর কেউ নেই, ওনার জাত ব্যতীত প্রত্যেক বস্তু ধ্বংস হয়ে যাবে, ওনার জাত ব্যতীত সমস্ত বস্তু ধ্বংস হয়ে যাবে, ওনার ওই হুকুম আর ওনার দিকেই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম আর ওনার দিকেই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, ফেরানো হবে। তো মৃত্যুর পরে যে পুনরুত্থান রয়েছে এবং হাশর হবে, এটি একটি নির্ধারিত আকীদা দর্শকবৃন্দ। আমাদের দীন নিয়ম অনুসারে কুরআনে পাকের বিভিন্ন জায়গায় এ বিষয়সমূহ ঘোষণা করেছেন, মরতে হবে আর মৃত্যুর পরে উঠতে হবে। কাফেরদেরকে এটাই বলা হয়েছে, তারা এই সন্দেহে পড়বে, কিভাবে উঠব, হাড্ডি এই সব কিছুই গুড়িয়ে যাবে। তো তাদের বলা হয়েছে যে যখন শুরুতেই তোমরা কিছুই ছিলে না তখন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যখন মানুষ সৃষ্টি হয়েছে এখন হাড্ডির উপরে মাংস ছড়ানো এটা অনেক সহজ কাজ, যদিও বা রবের জন্য সব কিছু একেবারে সহজতর, কোনো মুশকিল কাজ নয়, কিন্তু বলে দেওয়া হয়েছে যখন শুরুতেই সৃষ্টির বিবেচনায় যখন কোনো বস্তুর ওজুদই নেই, কোনো কিছু ছাড়া উজুদের মধ্যে তাকে নিয়ে আসা হচ্ছে, তো ওজুদে আসার পরে সেটাকে দ্বিতীয়বার আরও বেশি কায়েম করা, সেটাকে উঠানো, এটা আরও বেশি সহজতর কাজ। তো এগুলো বিভিন্ন জায়গায় কুরআনে মাজিদ ফুরকানে হামিদের কাফেরদেরকে এইভাবে বলা হয়েছে। তো এই জন্য ইসলামী আকীদা যে কিয়ামত কায়েম হবে, উঠানো হবে, কিয়ামত কায়েম হবে, কিয়ামতের অস্বীকারকারী কাফের হয়ে যায়, কিয়ামতকে যে অস্বীকার করবে তো সে কাফের হয়ে যাবে, সে ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে সেটার অস্বীকারকারী কাফের হয়ে যাবে। অনুরূপভাবে এই যে হাশর রয়েছে, যে উঠানো হবে, পুনরুত্থান হবে, এটা শুধুমাত্র রুহের নয়, বরং রুহ এবং শরীর উভয়ের হবে, অর্থাৎ রুহ মা আল জিসম। আর যে ব্যক্তি এটা বলবে যে রু উঠবে শরীর, সেটা জিন্দা থাকবে না, বরং শরীর শেষ হয়ে গেছে, তো সেও কাফের হয়ে যাবে, সেও দায়রা ইসলাম থেকে বের হয়ে যাবে। এই হাশর হওয়া, পুনরুত্থান করা, এটা যথার্থ আর এটা রুহ মা আল জিসিমের সাথে। শুধুমাত্র রুহকে জিজ্ঞেস করা হবে না, শুধুমাত্র রুহকে পাকড়াও করা হবে না, কিংবা শুধুমাত্র রুহকে আজাদ আর শাস্তি এমনটা হবে না, বরং যা কিছু হবে সেটা রু মা আল জিসিম এইভাবেই হবে। আর দুনিয়ার মধ্যে যে রু যে শরীরের সাথে রয়েছে, কিয়ামতের দিন যে এই হাশর হবে, যে পুনরুত্থান হবে, সেই রু তার সাথেই থাকবে। এমন নয় যে নতুন করে শরীর বানানো হবে, সেই রুকে সেখানে ঢেলে দেওয়া হবে, এমনটা হবে না। যেই শরীরের সাথে এখন আমরা দুনিয়াতে রয়েছি, আমরা জীবিত আছি, আমরা কথা বলছি, শুনছি, এখনো মৃত্যু আসেনি, হায়াত এর সাথে আছি আমরা, তো যে রু আমাদের রয়েছে অনুরূপভাবে আমাদের শরীরের মধ্যে, অর্থাৎ এই শরীরের মধ্যে সে রু দেওয়া হবে। অতিরিক্ত কেউ এতটুকু বলবে যে শরীর তো এমন হবে যে শরীরটা একেবারে শেষ হয়ে যাবে, তাদের হাড্ডি বেঁচে থাকবে, অনেক এমন হবে যাদের নিদর্শন বাকি থাকবে না, অনেক এমন শরীর থাকবে যেগুলো প্রাণীরা খেয়ে নিয়েছে, অনেক জলে ছাই হয়ে গেছে, মাটি হয়ে গেছে। মনে রাখবেন প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তখলিক করেছেন, সৃষ্টি করেছেন, রব তাবারক ওয়া তাআলা ওনার হুকুমেই তারা উঠবে যখন আল্লাহ পাকের হুকুম হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর বারগাহে বললেন যে হে আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন, কিভাবে জীবিত করবেন? বললেন, তোমার কে এর উপর ঈমান নেই? বললেন, অবশ্যই ঈমান আছে, কিন্তু আমি দেখতে চাই অধিক, অন্তরের একটি প্রশান্তি, অন্তরের প্রশান্তির জন্য, একটি আইনুল ইয়াকিন, স্পষ্টভাবে দেখা, সেটা দেখার জন্য। তো বললেন, চারটি পাখি নিয়ে নাও। চারটি পাখি নিলেন, সেগুলোকে জবাই করা হলো, তাদের মাংস পরস্পর মিলিত করা হলো, পাহাড়ের চূড়ায় এদিকে সেদিকে। বললেন, এখন তুমি আহ্বান করো, এই পাখিগুলোকে ডাক দাও। সে মাংস সেখান থেকে উঠল, আর এদিক থেকে আসছিল, ওদিক থেকে আসছিল, সব পরস্পরে যেটা যার অংশ ছিল সেটা তার সাথে মিলিত হয়ে গেল, আর সেইভাবে সে পাখিগুলো তৈরি হয়ে উঠতে শুরু করল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের সেই কথাগুলো আর হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের সেই প্রশান্তি আর সে যে দেখা, সুবহানাল্লাহ, এগুলো বর্ণনা করেছেন, এগুলো কুরআনে মাজিদ বর্ণনা করেছেন। তো সে রব কাদের মুতলক, যে ব্যক্তির কোনো অংশই আর বাকি নেই, পুড়ে গেছে, পানিতে ডুবে গেছে, মাছেরা খেয়ে নিয়েছে, জানোয়াররা খেয়ে নিয়েছে, রব তাআলা কিয়ামতের দিন সেগুলোকে সেইভাবে সেই আকৃতিতে গঠন করে তিনি কাদির আল্লাহ উত্তোলন করবেন, আল্লাহর হুকুমে উঠবে। তো যে রুহ যে শরীরের সাথে দুনিয়ার মধ্যে সম্পৃক্ত রয়েছে সেটা তার সাথেই সে শরীরের সাথে দেওয়া হবে আর সেভাবে উঠানো হবে। আর রেওয়ায়েতে বলা হয়েছে যখন তাদেরকে তোলা হবে তারা বিবস্ত্র থাকবে। জি হ্যাঁ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে কাপড় যাকে পরানো হবে তিনি হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। তো সাধারণ মানুষ তারা কেমন হবে? কাপড়হীন, আর সেখানে তারা নফসি নফসি করবে, বস্ত্রহীন হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ধরনের লোক থাকবে, কিছু এমন থাকবে যারা একাকী সওয়ার হবে, অর্থাৎ সওয়ারিতে থাকবে, কিছু একাকী সওয়ারিতে থাকবে, কোনো সওয়ারির উপর দুজন থাকবেন, কোনোটির উপর তিন, কোনোটির উপরে চার, আর কারো উপরে দশ দশ বান্দা তারা সওয়ার হবে। এখানে যেটা বর্ণনা করা হয়েছে এটা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, কাফেরদের জন্য এটা বলা হয়েছে মুখের বলে যারা চলবে। আর অনেক রেওয়ায়তে বলা হয়েছে ফেরেশতারা তাদেরকে টেনে টেনে নিয়ে আসবে, ফেরেশতারা তাদেরকে হাশরের ময়দানে তারা টেনে টেনে নিয়ে আসবে, কাউকে ফেরেশতা টেনে আনবে, কাউকে আগুন টেনে নিয়ে আসবে। আর এই হাশরের ময়দান মুলকে শামের জমিনের উপরে হবে। আর বললেন সেদিন জমিন হবে তামার, আফতাব অর্থাৎ সূর্য এক মিল দূরত্বে থাকবে। রাবি হাদিস বর্ণনায় বলেন এই এক মিল দ্বারা কি উদ্দেশ্য করা হয়েছে? বললেন যে হয়তো এটা দ্বারা উদ্দেশ্য সুরমার সেই কাঠি, কিংবা এটা দ্বারা উদ্দেশ্য মাইলের দূরত্ব, অর্থাৎ যে দূরত্ব রয়েছে, মাইল রয়েছে, এইটাই উদ্দেশ্য। আল্লাহু আকবার, বলা হয়েছে যদি এই মাইলকে এই উদ্দেশ্য করা হয়ে থাকে, যেটা কিলোমিটারের বিবেচনায় আমরা এক কিলোমিটারের একটু বেশি দূরত্ব হবে, যদি এই মাইলকে আমরা উদ্দেশ্য করি, তো তখনও এই সূর্যের তাপকে সহ্য করতে পারবে। এই সময় সূর্য আমাদের কাছ থেকে চার হাজার বছরের সেই দূরত্বের মধ্যে আর রাস্তার ব্যবধানে এটা মজুদ রয়েছে, আর এখনও তার পিঠ আমাদের দিকে, পিঠ এটা সোজা হিসাব নয়, পিঠ রয়েছে। তথাপিও গরমের মৌসুমে এটি, যখন এটি দুপুরের সময় হয় বিশেষ করে, কারো মধ্যে হিম্মত থাকে না যে সে চোখ দ্বারা সেটা অবলোকন করবে। আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে এটা প্যাড প্রদর্শন করবে, এক মাইলের সেই দূরত্বের মধ্যে থাকবে, তামার জমিন হবে। অনেক এমন থাকবে যাদের ঘামের মধ্যে তারা আই ডুবে যাবে, অনেক এমন থাকবে যাদের ঘাম পায়ের গুড়ালি পর্যন্ত, অনেক এমন থাকবে যাদের ঘাম তাদের সিনা পর্যন্ত, অনেক এমন রয়েছে যাদের ঘাম এতটুকু হবে যারা নিজেদের ঘামের মধ্যেই সাঁতার কাটবে। সামনের দিকে যাচ্ছি দর্শকবৃন্দ, আর হাশর এবং কিয়ামতের ব্যাপারে যে আকীদা রয়েছে, হিসাব নিকাশ হবে, হিসাবের অস্বীকারী ব্যক্তি কাফের। কিছু লোক এমন থাকবে আর তাদের সংখ্যাও অধিক হবে, যাদেরকে কোনো হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করানো হবে। জি হ্যাঁ, কিছু এমন থাকবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যে 70,000 ব্যক্তি, অতঃপর 70,000-এর প্রত্যেক ব্যক্তির পেছনে 70,000। সুবহানাল্লাহ। এই সুসংবাদ তো হুজুর আলাইহিস সালাম পূর্ব থেকে দিয়ে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সিদ্দিক আকবর উপস্থিত রয়েছেন আর তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের ক্ষমার ব্যাপারে তো হুজুর একটি মুষ্টিকে বন্ধ করে হুজুরের শান অনুযায়ী বন্ধ করলেন, বললেন এত। তো বলতে লাগলেন জিদ না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরেকটু বাড়িয়ে দিন। হুজুর তখন এমনটাই করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে আবু বকর, আপনি বারবার কেন বলছেন? তো তিনি বললেন যদি আমার কারণে কেউ জান্নাতে চলে যান তো উমর সেটা কি ভালো নয়? বলেন অবশ্যই ভালো হয়। বিষয়টি হচ্ছে এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুষ্টিবদ্ধ করলেন, আল্লাহ চায় সকলের জন্য সাফাত করবেন, অর্থাৎ এই মুষ্টির বাইরে কে থাকবে সবার জন্য সুবিধা হয়ে যাবে। অনেক লোক এমন থাকবে যারা আপন আমলের বদলতে, যেমন তাহাজ্জুদের নামাজ আদায়কারী ব্যক্তি, নিয়মিতভাবে মাশাআল্লাহ এই পুরস্কার পাবেন আর হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন। অনেক এমন রয়েছে যাদের ওনারা মর্তবায়ে ভেলায়েতে আসীন হওয়ার কারণে আল্লাহ হিসাব ছাড়াই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কেউ হুজুর আলাইহিসসালামের সাফাতের কারণে হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু হিসাব যথার্থ, একেবারে এমন নয় যে কারো কোনো হিসাবই হবে না। না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমাদের সহজ হিসাব নিন, এটা আপনি দোয়া করুন। এটা হুজুর আমাদের শিক্ষার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতে থাকতেন। আর সহজ হিসাব কি? যাকে জিজ্ঞেস করে নেওয়া হবে, আর কোনো তিরস্কার কিংবা কিছুই নেই, বাস তাকে জিজ্ঞেস করল আর ছেড়ে দিয়েছেন আর জান্নাতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা সহজ হিসাব। আর যার কাছ থেকে নিয়ম অনুসারে জিজ্ঞেস করা হয়েছে, যেটাকে হিসাব নেওয়া বলা হয়ে থাকে, তো আল্লাহু আকবার, বলা হয়েছে যে সে ব্যক্তি পরীক্ষায় পড়ে যাবে, সে যন্ত্রণায় পড়বে। আল্লাহ এমন পরীক্ষা থেকে আমাদেরকে মাহফুজ করুন। প্রিয় মাহবুবের সাদকে আমাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তো হিসাব, এই আকিদা রাখা যে হিসাব নিকাশ, এটার বাস্তবতা আছে, এটার বাস্তবতা আছে। তো যার সহজ হিসাব সেটাও আল্লাহ রহমতে দেওয়া হবে, কারো হিসাব ছাড়াই সেটাও আল্লাহ রহমতে দেওয়া হবে, আর যাকে জিজ্ঞেস করা হবে তিনি পরীক্ষায় পড়বেন। আর এটা, এই বিষয়ে আমাদের আকিদা মনে রাখাটা অতীব জরুরি, যে কেউ এটা মনে করবেন না যে কোনো মুসলমান দুজকে যাবেনই না। অনেক সময় এমন বিষয়, এমন রেওয়ায়তসমূহ এটা বর্ণনা করে দেওয়া হয়, কিংবা তার অর্থের ভিন্ন একটি অর্থ তাকে প্রদর্শন করা হয়, তার যথার্থ ব্যাখ্যা, তার যথার্থ আলোচনা করা হয় না। তো তখন সাধারণ মানুষ এটা মনে করেন একেবারে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, কেউ জাহান্নামে যাবে না। এমনটা নয়। নিঃসন্দেহে জাহান্নাম এটা কাফেরদের জন্য নির্মিত হয়েছে, কিন্তু গুনাহগার মুসলমানও তাদের একটি সংখ্যা রয়েছে যারা জাহান্নামে প্রবেশ করবে। হ্যাঁ, সবসময়ের জন্য নয়, নিজের শাস্তি ভোগ করা পর্যন্ত। পরবর্তীতে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। যার অন্তরে রায়ের দানা পরিমাণও ঈমান রয়েছে, অর্থাৎ মুসলমান দুনিয়া থেকে গিয়েছেন, সে আপন শাস্তি ভোগ করার পরে, শাস্তি পাওয়ার পরে পরিশেষে তিনি জান্নাতে প্রবেশ করবেন, আর কাফের সব সময়ের জন্য জাহান্নামে থাকবে। আল্লাহ আমাদের এমন আমল থেকে বাঁচিয়ে রাখুন যে যেটা দোজকের দিকে আমাদেরকে নিয়ে যায়। আমরা অবশ্যই আল্লাহর রহমতের কথাও শুনব, আমরা অবশ্যই শাফাতে মুস্তফার কথাও আমরা শুনব, আমরা অবশ্যই এমন ঘটনা রেওয়ায়তসমূহ আমরা শুনব যে সমস্ত বিষয়ের মধ্যে আল্লাহর রহমতের বিষয় রয়েছে, নবী পাকের শাফাতের বিষয়গুলো বর্ণিত রয়েছে, আউলিয়ায়ে সালেহিনদের শাফাতের কথা আছে, নিঃসন্দেহে বিষয়গুলো আপন জায়গায় বরহক। কিন্তু এই হাকিকতকে ভুলে যাওয়া উচিত নয় যে ব্যক্তি এত বেশি আকাঙ্ক্ষা রাখবে যে যেটা তাকে একেবারে নাফরমানির দিকে নিয়ে যায়, না তার অন্তরের মধ্যে এমন কোনো ভয় সঞ্চার হবে, আকাঙ্ক্ষাহীন হয়ে যাবে, মায়ুস হয়ে যাবে আল্লাহর রহমত থেকে, এটাও ঠিক নয়। আল্লাহর রহমতের উপর আপনি বিশ্বাস রেখে দেখুন, রবের রহমতে ক্ষমা হয়ে যাবে। কিন্তু রব তাআলা যা কিছু আমাদেরকে দিয়েছেন দুনিয়াতে আমল করার জন্য, আমরা সেই আমলসমূহ, সেই কাজসমূহ অবশ্যই বজায় রাখব, এটাই পদ্ধতি। এই পদ্ধতি নবী পাক আলাইহিসসালাম আমাদেরকে শিখিয়েছেন, বুঝিয়েছেন, সাহাবিদেরকে এই শিক্ষা দিয়েছেন, আউলিয়ায়ে সালেহিনরা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, আর আজ পর্যন্ত মুসলমান এর উপরেই রয়েছেন। আমাদের ওই পথ অবলম্বন করতে হবে, নেক কাজ আপন জায়গায় থাকবে, আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখতে হবে, আর এমন গুনাহের কাজ থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে যা ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আকিদার বিষয়ে আরও শুনব, কিয়ামতের দিন আমল নামা এগুলো পেশ করা হবে, ব্যক্তিকে তার আমলনামা এটা পেশ করা হবে। আর এটা কিভাবে পেশ হবে? যারা নেককার লোক থাকবেন তাদেরকে ডান হাতে দেওয়া হবে, যারা গুনাহগার হবেন তাদেরকে বাম হাতে দেওয়া হবে, নেককারদেরকে ডান হাতে, বদকারদেরকে তাদের বাম হাতে। আর কাফেরদের জন্য এমন যে তাদের সিনা ভেঙে তার বাম হাত তার শরীর থেকে পুষ বের করে পিঠের পেছনে দেওয়া হবে। আল্লাহু আকবর! বাম হাত তার সিনাকে ভেঙে পিঠের দিক থেকে বের করা হবে, অতঃপর তার আমলনামা পেশ করা হবে, আর তাকে বলা হবে যেটা পড়ো, ইকরা কিতাবাক, নিজের কিতাব আমলনামা তুমি পড়তে থাকো। তো হিসাব কিতাব ও বরহক, আমলনামা দেওয়া এটাও বরহক, তার সাথেই মিজান, মিজান ও বরহক। এই আকিদা রাখা অর্থাৎ আমলনামা, সেগুলো কি করা হবে? সেগুলো ওজন করা হবে, তোলা হবে, আর নেকির পাল্লা সেগুলো ভারী হবে। আর ভারী হওয়া দ্বারা উদ্দেশ্য তার অভিযোগ সমূহ উঠে গেছে, দুনিয়ার সমস্ত অভিযোগ যেগুলো ভারী হয় সেগুলো নিচের দিকে ঝুঁকে যায়, কিন্তু কিয়ামতের দিন যে নেকি হবে সেগুলো উপরের দিকে উঠে যাবে, সেগুলো উপরের দিকে যাবে। তো দর্শক বৃন্দ, হাশর অর্থাৎ কিয়ামতের দিন উঠার ব্যাপারে আর কিছু বিষয় যে আকিদা আমাদের রাখা উচিত, আরও এমন অনেক বিষয় রয়েছে যে যেগুলো যথার্থ, যার ব্যাপারে আকিদা রাখা, তাদের মধ্যে পুলসিরাতও রয়েছে, তাদের মধ্যে হাউজে কাউসারও রয়েছে, এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও রয়েছে। তো কিয়ামত এর আকিদা এবং এ বিষয়ে কোন কোন আকিদা রয়েছে ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমরা সেই বিষয়ে আলোচনা করব, ডিসকাস করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, নেক আমল করার তৌফিক দান করুন, আর আমাদের এই যথার্থ আকিদার উপরে ইস্তিকামত দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।